মানিক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি।
আচ্ছা ভাই, ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। আজকে তো আপনি কক্সবাজার এলাকার যেখানে রোহিঙ্গা শরণার্থীরা আশ্রয় নিয়েছেন তাদের কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেছেন এবং গেছেন, এবং আমরা যেমন জেনেছি যে সেখানে বেশ বৃষ্টি হচ্ছে, তো এই যে পরিস্থিতি, এক তো তারা ঘর বাড়ি ছেড়ে একেবারে খালি হাতে আসছেন, তারপরে এইরকম একটা পরিবেশে আজকে কি দেখলেন তাদের মধ্যে?
হ্যাঁ, আপনি শ্রোতাদের যেমনটি বলছিলেন ঠিক সেরকমই। আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, গত রাত থেকে বাংলাদেশ সময় ভোর থেকে হয়েছে বৃষ্টিটা, এটা জানেন। মেঘলা আকাশ, আর হচ্ছে বাংলাদেশে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস, সে কারণে চট্টগ্রাম কক্সবাজার মংলা বন্দরকে এই সিগন্যাল গুলো দেওয়া হয়। আর ওই কারণেই গত রাত থেকে বাংলাদেশ সময় গত রাত ভোর 3টা থেকে বৃষ্টিটা শুরু হয়। আর বিশেষ করে আজ সকালে আমরা যখন ওই ক্যাম্পে পৌঁছাই ঠিক 7টার সময়, সেই সময় আমরা দেখতে পেয়েছি মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে ভিজে একেবারে একাকার হয়ে গেছে নারী পুরুষ শিশু, বিশেষ করে বৃদ্ধ মহিলা শিশুরা, তারা অনেকেই দেখেছে আমাদের চোখের সামনে অনেকে অসুস্থ হয়ে গেছেন। তাদের মাথার উপর যে দেওয়ার একটি যে পলিথিন, সে পলিথিন নিয়ে অনেকের কাছে ছোট ছাতা দেখতে পেয়েছি। এরকম আমরা সড়কের পাশে দেখতে পেয়েছি অনেকে দাঁড়িয়ে আছে, যাদের হাতে একটা ছাতা আছে, একটা ছাতার নিচে তারা 3-4 জন বসে আছে, আর উপর থেকে ঝুম বৃষ্টি, এরকম একটি পরিস্থিতিতে। আবার বালুখালী এলাকা গিয়ে দেখা গেছে একটা ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে 100 থেকে 150টি ঝুপড়ি ঘর ছিল, ওই ঝুপড়ি ঘরে পানি হয়ে গেছে, একাকার হয়ে গেছে ওসব মানুষ, আবার সড়কে এসে দাঁড়িয়েছে। তো তারা বলছেন এই মুহূর্তে তারা একটি বিপদ থেকে প্রাণ রক্ষা করার জন্য, আশ্রয় নেওয়ার জন্য বাংলাদেশে এসেছে, এবং বাংলাদেশে এসে তারা আবার বিপদের মুখে পড়েছে। একদিকে বৃষ্টি, তার উপর তাদের মাথার উপর ছাউনি নেই, সব মিলে তারা একটি মানে আমরা একটি অন্যরকম পরিবেশ দেখেছি আজকে।
আসলে
তারা বলছে
হ্যাঁ, মানে ওখানে যেমন আপনি দেখে এলেন, কিন্তু এই ধরনের পরিবেশে তারা কোন রকমে মাথা গোঁজার ঠাঁই নেই, তার মধ্যে তাদের খাবারের সংস্থান, তাদের বাসস্থানের সংস্থান তো প্রশ্নই ওঠে না এই মুহূর্তে আপনার কাছে যা বর্ণনা শুনছি, এবং আমরা বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় টেলিভিশন চ্যানেলের ছবি দেখছি, যে ভিডিও দেখছি, তার থেকে আমরা বুঝতে পারছি অত্যন্ত বিরাট একটা গুরুতর মানবিক সংকট। কিন্তু এই যে মানুষগুলো আছে, ছোট বড় সবাই, তাদের খাবার দাবারের কি ব্যবস্থাই বা হচ্ছে, তাদের অন্যত্র কোনো একটু ভালো উন্নত আশ্রয়ের কি কোন রকমের সন্ধান পাওয়া যাচ্ছে?
না, আপনি যে বিষয়টি বলছিলেন সেই বিষয়টি নিয়ে আমি একটু আগে খোঁজ খবর রাখছিলাম বাংলাদেশের, বিশেষ করে এটি কক্সবাজারের যে স্থানীয় প্রশাসনের যে একটি রোহিঙ্গা বিষয়ে একটা সেল আছে, সেই সেলের প্রধান কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তার খালেদ হোসেন, তার সাথে আমার একটু আগে কথা হয়েছে। তিনি যেটা আমাকে নিশ্চিত করেছেন, তারা 8টি পয়েন্টে নোঙ্গর কেন, অর্থাৎ 8টি পয়েন্ট থেকে তারা রান্না করা খাবার আজকে থেকে শুরু করেছে, এবং তারা ওইসব রান্না করা খাবার প্রায় 1 লাখ রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের মধ্যে তারা আজ থেকে বিতরণ করেছে, এবং 12টি পয়েন্ট থেকে তারা ত্রাণ বিতরণ করছে। আর বিশেষ করে আমরা যেটা দেখতে পেয়েছি, সরকারের পাশাপাশি বিভিন্ন বিশেষ করে গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম, ভয়েস অফ আমেরিকা সহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিষয়গুলো, তাদের যে দুর্দশার বিষয়গুলো তুলে ধরার পরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যার হাতে যেটা আছে সেটা নিয়ে ছুটে আসছে, তাদের দিচ্ছে। আমরা দেখছি সরকারের পাশাপাশি সরকারের চেয়ে বেশি সাধারণ মানুষ তাদেরকে যে যতটুকু পারে সেটা নিয়ে তাদের হাতে, তাদের কাছে এসে পৌঁছাচ্ছে, তাদের কাছে, তাদের হাতে খাবার তুলে দিচ্ছে, তাদেরকে পলিথিন দিচ্ছে, তাদেরকে কাপড় দিচ্ছে, এটা দেখেছি আমরা। তো সব মিলে এটা এটা ছিল সরকারের পাশাপাশি বিশেষ করে আমরা যেটা দেখি
সাধারণ মানুষ খুবই সাহায্য করছে।
আরেকটি বিষয় আমার আমার যেটা নজরে এসেছে, সরকার যদি বা বলছে বাংলাদেশ সরকার তারা বেশ কয়েকটি শেল্টার করেছে, সেখানে তাদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন, বিশুদ্ধ খাবার পানির আমরা সংকট দেখেছি, আর দেখেছি পায় নিষ্কাশন তেমন একটা ব্যবস্থা নেই। তো এই দুইটি ব্যবস্থা যদি না থাকে, তাহলে তো ওই এলাকার যারা স্থায়ী বসবাসকারী আছে তারাও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে।
অবশ্যই আরেকটি প্রশ্ন উঠছে যে সেখানে নারী শিশু এবং বয়োজ্যেষ্ঠ যারা, তাদের সংখ্যার অনুপাতে একেবারে মানে যারা মাঝামাঝি বয়সী যুব সম্প্রদায়, যেমন 15 থেকে 25 এই বয়সী যারা, তাদের সংখ্যা ঠিক ততটা নয় যত শিশু ও নারীর এবং বয়োজ্যেষ্ঠদের। তো আপনার কি সেটা দৃষ্টিগোচর হয়েছে?
হ্যাঁ, বিষয়টি আমি শুরু থেকেই লক্ষ্য করছি। বিষয়টি বিশেষ করে মিয়ানমারে যে সমস্যাটি সৃষ্টি হয়েছিল পঁচিশে আগস্টের পর থেকে আমি প্রতিদিন সীমান্ত এলাকা কাভার করতে গিয়ে বিষয়গুলো আমাদেরও নজরে এসেছে। বিশেষ করে এখানে যারা স্থানীয়ভাবে গণমাধ্যমে কাজ করে সবার নজরে বিষয়টি, আপনি যেটি বলছিলেন সেই বিষয়টি এসেছে। আমরা দেখতে পেয়েছি বৃদ্ধরা আসছে, নারীরা আসছে, শিশুরা আসছে, যুবক যারা বা উঠতি বয়সী যারা, তাদেরকে আমরা তেমনটি দেখিনি। তো এই বিষয়টি আমরা ঘুরে দেখেছি, আমাদের কাছে যতটুকু অনেকের সাথে আমাদের কথা হয়েছে, অনেকে বলছে যে তারা ভিন্ন পথে গেছে, আমাদেরকে দিয়ে গেছে, কে কোথায় ছিল যখন আমাদের গ্রামে হামলা হয়, বোমা হামলা হয়, তখন আসলে আমরা দিক বেদিক ছুটে গেছি, কে কোন দিকে গেছে এটা কারো একজনের খবর আরেকজন নিতে পারেনি। তো সেই কারণে তারা বিষয়টি বলছেন যে হয়তো তারা আসবেন বা আসছেন, এরকমই স্পষ্ট করে কেউ কিছু বলছেন না।
আচ্ছা, তো কর্তৃপক্ষ কিছু বলছেন না, যারা বর্ডার গার্ড আছে বা সেখানে যারা তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য কোনো একটা তো নির্দিষ্ট স্থান আছে যেখান থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে বা তাদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে, সেখানেও কোনো কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা কিছু সঠিক তথ্য জানতে পারেননি?
বিষয়টি নিয়ে আসলে সরকারি কেউ বা প্রশাসনের কেউ কর্তা ব্যক্তিরা কিন্তু এটা নিয়ে কথা বলতে চান না, বা এরা ওনারা বলছেন যে ওনারা আসছেন, আমরা তাদেরকে আশ্রয় দিচ্ছি, কে আসছে কে যাচ্ছে এটা আমাদের দেখার বিষয় না, তারা এরকমই বলছেন।
আরেকটি প্রশ্ন, যেখানে আমরা জেনেছি যে কয়েকদিন আগে দুজন বর্মী সাংবাদিক তাদেরকে আটক করা হয়েছিল, এবং সে বিষয়ে সরকার কি এখন কিছু জানিয়েছেন, বাংলাদেশ সরকার?
হ্যাঁ, বিষয়টি একান্ত আমার এখানেই কথা হয়েছে কক্সবাজারের যে পুলিশ প্রশাসন, মানে যারা স্থানীয়ভাবে যারা আটক করেছে, আমার এটা এই বিষয়টা নিয়ে আমার কথা হয়েছিল কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত বড়ুয়া, তিনি আমাকে যেটা জানিয়েছিলেন যে দুই সাংবাদিক তাদের তথ্য গোপন করে তারা বাংলাদেশে প্রবেশ করেছে এবং তারা বাংলাদেশের বিভিন্ন দৃশ্য ধারণ করে সেটি তারা তাদের দেশে পাঠিয়েছেন এবং অনেকের তারা ছবি ভিডিও ধারণ করে তারা পাঠিয়েছেন এবং তারা
এখন কোথায় আছে, এখন
তারা কি মাধ্যম কর্মী, তারা সেটা সেই তথ্যটি তারা গোপন করে বাংলাদেশে প্রবেশ করেছেন, সে কারণে তাদেরকে
আটক করা হয়েছিল
বা গ্রেফতার করা হয়েছে।
হ্যাঁ, তো তারা কি এখনো বন্দী অবস্থায় আছেন, আটক অবস্থায় আছেন?
হ্যাঁ, তারা এখনো কারাগারে আছেন, তাদের বিরুদ্ধে এটি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওই বিষয়টি এখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা ডিল করছে নাকি আমরা যতটুকু জানি।
আচ্ছা মানিক, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, ভয়েস অফ আমেরিকাকে এই সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকেও ধন্যবাদ।